ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার আজকে অধিবেশনে। আমি মূলত আপনার কাছে জানতে চাইছি, আপনি তো মশা নিয়ে কাজ করছেন বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায়, আপনি ইউরোপ, এশিয়া, চীন, মালয়েশিয়া, ইউকে বিভিন্ন জায়গায় কাজ করেছেন, তো এখন যুক্তরাষ্ট্রে আপনি ফ্লোরিডাতে কাজ করছেন গবেষণা প্রতিষ্ঠানে মশা নিয়ে মূলত। তো বাংলাদেশে যদিও সরকার বলছে মহামারী হয়নি, বাংলাদেশে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে, এডিস মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, এই মুহূর্তে প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে কি করা দরকার?
আচ্ছা, আপনার এই যদি এই প্রশ্নের আমি অ্যানসার দিতে চাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের কি করা উচিত। আসলে বিষয় হচ্ছে যে একটা ডিজিজ, যখন ডিজিজগুলোর সাধারণত একটা ধারাবাহিক পর্যায়ে রয়েছে, যে যখন এটা স্প্রেড হয়, তো আমাদের ডেঙ্গু যে ডিজিজটা রয়েছে মশাবাহিত, এটা এই মুহূর্তে যে স্টেজে রয়েছে, এটাকে এই মুহূর্তে আপনার পুরোপুরি কন্ট্রোল করা, রোগটা কন্ট্রোল করা সম্ভব না, যেহেতু এটা একটা পিক পিরিয়ডে চলে গেছে এবং এটা নামবে, এটা ধীরে ধীরে আপনার এই সিজনের সাথে সাথে এটা এখন পিকে চলে গেছে, পিক থেকে নামবে এটা। কারণ হচ্ছে একটা ডিজিজ যখন আপনার পিক পর্যায়ে চলে যায়, তখন এটা এটা প্যাথোলজিক্যাল এডুকেশন থেকে বলা যায় যে তখন ওটাকে খুব সহজে আর কন্ট্রোল করা যায় না, যেহেতু এটা পিকে চলে গেছে। যখন এটা পিকে যায়নি, মনে করেন এটা পিকে গিয়েছে আমাদের দেশে জুলাই মাসে,
জি
জুলাই মাসে যেহেতু এটা পিকে যাওয়া শুরু করেছে আস্তে আস্তে, জুলাই প্রত্যেকটা দিন জুলাইতে এটা আস্তে আস্তে করে দিনকে দিন বেড়ে বেড়ে যাচ্ছে এবং আগস্টে এটা অনেক বেড়েছে, এখনো এটা ওই পর্যায়ে রয়েছে। আমরা যদি কন্ট্রোল মেজারটা আপনার জুলাইয়ের আগে, এপ্রিলে কিংবা মার্চ এপ্রিলে যদি আমরা আগাম আমরা সিদ্ধান্ত নিতে পারতাম, আগাম আমরা ব্রিডিং সাইটগুলো, আমাদের যে মসকিউটো, যে ঢাকা শহর কিংবা ঢাকার বাইরে যে বড় বড় শহরগুলো, সিটিগুলোতে আমরা যদি মশার যে কমন ব্রিডিং সাইটগুলো, যেগুলো থেকে সবচেয়ে বেশি মশা উৎপাদন হয়, কিংবা আমাদের অবহেলার কারণে, যেহেতু এডিসটা একটু গরোয়া এবং হাউস হোল্ড মসকিউটো, আমাদের মানুষের মোর সচেতনতার জন্য বেশি পরিমাণ সচেতনতা করা উচিত ছিল, সেটার সময়টা ছিল আপনার এপ্রিল, আমি বলতে চাচ্ছি সেটা সময়টা ছিল হচ্ছে জুলাইয়ের আগে, এপ্রিল, মে, জুন, এই ধরনের এপ্রিল মে, এপ্রিল মেতে যদি আমরা আপনার এই প্রিকশনটা নিতে পারতাম, তাহলে এটা এই ধরনের মহামারী আমরা যেটাকে বলতে চাচ্ছি কিংবা যেটা ভয়াবহ রূপ ধারণ করেছে এরকম অবস্থায় আসতো না। তার মানে হচ্ছে আমরা আগাম ব্যবস্থা নিতে পারি নাই, বা আমরা মশার যে নিয়ন্ত্রণটা এই বছর, এটাকে আমরা আগে অ্যাজ ইউজুয়াল, বছরের পর বছর যেভাবে আমরা অবহেলা করে আসছি, এই বছর আমরা তাই করেছি। আমরা বুঝতেই পারিনি, আমাদের কাছে কোনো ডাটাই ছিল না, আমাদের দেশে যারা মশা নিয়ন্ত্রণের সাথে ইনভলভ, তাদের কাছে এই ধরনের কোনো আগাম প্রিকশন বা আগাম কোনো বার্তা ছিল না, বা তাদের কোনো প্রিকশনারি মেজার ছিল না যে এটা এরকম ভয়াবহ রূপ ধারণ করতে পারে।
জি না,
হ্যাঁ বলেন।
বলছিলাম যে মাত্র এক বছর আগে 2017 সালে চিকনগুনিয়া, ডেঙ্গু তো অনেক আগের থেকে হচ্ছে বাংলাদেশে, কিন্তু চিকনগুনিয়া নামে একটা মশাবাহিত রোগ হয়েছিল 2017 সালে। তো ওইটার প্রেক্ষিতে আমার মনে হয়, যেহেতু 2018 সালটা মোটামুটি ভালো গেছে, এই জন্য 19 সাল মনে হয় কিছুটা ঢিলে ঢালা কেটেছে, আগে আপনি যেটি বললেন প্রিকশন নেয়নি, তো এখন এই মুহূর্তে কি করা দরকার?
এখন এই মুহূর্তে যেটা করা দরকার, এই মুহূর্তে আপনার যেহেতু আমাদের মশাগুলো এটা তো আপনার হচ্ছে এটা এটাকে বলা হয় হচ্ছে যে লঙ্গিটিউডিনাল ট্রান্সমিশন, যে আপনার মানুষ টু মানুষের দিকে এটা এখন যেহেতু হয়ে গেছে, অনেক মানুষ আক্রান্ত হয়ে গেছে, এখন মশাগুলো মোটামুটি ম্যাক্সিমাম মশাই এই জীবাণু বহন করছে, তো এই মুহূর্তে আমাদের যে অ্যাডাল্টিসাইড, যেটা আপনার হচ্ছে অ্যাডাল্ট মসকিউটো মারার জন্য, আমি আপনাকে প্রথমে বলেছি যে আমাদের আগে আগাম ব্যবস্থা ছিল না, তো এটা একটা ফেলিউরিটি গেছে, তো এই মুহূর্তে যেটা জোর দেওয়া দরকার সেটা হচ্ছে আপনার এক নাম্বার হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে অ্যাডাল্টিসাইড এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডাল্টিসাইড, যেটা দিয়ে উড়ন্ত মশা বা অ্যাডাল্ট মশা যেটা আছে, পরিণত মশা, এগুলো মারা যাবে, এরকম আমরা এই এই মুহূর্তে করা যেতে পারে। এবং পাশাপাশি আপনার আমাদের যে ব্রিডিং সাইটগুলো আছে, কারণ হচ্ছে আপনি জানেন যে জেনে থাকবেন যে লার্ভা, যেটা হচ্ছে ব্রিডিং সাইটে যে লার্ভাটা মশার হচ্ছে, মশার ডিমের পরে একটা পর্যায়ে, এটাকে বলা হয় লার্ভা।
আচ্ছা,
প্রথমত হচ্ছে ডিম মানে এগ, তারপর হচ্ছে লার্ভা, তারপর পিউপল, তারপর হচ্ছে অ্যাডাল্ট, এটা চারটা স্টেজ আছে লাইফ স্কেলে, লাইফ সাইকেলে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওদের যে লার্ভাটা আছে, লার্ভাটা হচ্ছে লার্ভাটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে এটাকে সাধারণত বলা হয় দ্য ব্যাকবোন অফ মসকিউটো কন্ট্রোল। লার্ভিসাইডিং মানে লার্ভাকে মারাটা হচ্ছে বলা হয় যে মসকিউটো কন্ট্রোলের ব্যাকবোন। তো আমরা এই কাজটা যদি করতে পারি, আমি অ্যাডাল্টের কথা বললাম এই জন্য যেহেতু অ্যাডাল্ট গুলো এখন ডেঙ্গু বহন করছে ভাইরাসটা, সুতরাং অ্যাডাল্টিসাইডের উপর এই মুহূর্তে গুরুত্ব দেওয়া প্রয়োজন যেহেতু অ্যাডাল্ট গুলো বহন করছে। পাশাপাশি লার্ভিসাইডটা করতে পারলে আমি ব্যাকবোনটা নষ্ট করে দিতে পারলাম। তো এখানে আসলে আমাদের অনেক কথাই বলতে হয় কথা বলতে গেলে। তো যাই হোক, এই হচ্ছে এই মুহূর্তে করণীয়।
জি আচ্ছা, এই ডেঙ্গু নিরাময়ের জন্য কি কোনো স্পেসিফিক ওষুধ কিংবা কোনো টিকা কোনো ভ্যাকসিন আছে?
আচ্ছা, এটা হচ্ছে আপনার বিভিন্ন দেশে, ডেঙ্গু তো আসলে আমাদের দেশেই সমস্যা না, ডেঙ্গু আপনার পৃথিবীর প্রায় 100টিরও বেশি দেশে এই সমস্যা রয়েছে। এবং লিটারেচার বলছে যে প্রায় আপনার প্রায় 100 মিলিয়ন লোক সারা পৃথিবীতে এটা প্রতি আপনার ই হয়ে থাকে, প্রতি বছর প্রায় 100 মিলিয়ন লোক সারা পৃথিবীতে ইনফেক্টেড হয়ে থাকে এবং প্রায় 25,000 লোক মারা যাচ্ছে, এটা হচ্ছে লিটারেচার বলছে। তো এই সমস্যাটা এই বছর বিশেষ করে আপনার, আমি নিজে পার্সোনালি খোঁজ নিয়েছি বিভিন্ন বড় বড় সায়েন্টিস্ট যারা আছে তাদের সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করে, তাছাড়া আমরা বিভিন্ন জায়গায় দেখেছিও এই বছর আপনার বিভিন্ন দেশে, যেমন আপনার হচ্ছে ফিলিপাইনে, তাছাড়া হচ্ছে আপনার থাইল্যান্ডে এবং বাংলাদেশে এবং কিছুটা শ্রীলঙ্কাতেও এই বছর অনেক এরকম দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সম্ভবত ফিলিপাইনে এটা মহামারী তারা ঘোষণাও
দিয়েছে। জি জি, মহামারী ঘোষণা দিয়েছে।
হ্যাঁ, ঘোষণাও দিয়েছে। তো যাই হোক, এখন আপনার কিছু টিকা বা ভ্যাকসিন আমেরিকা থেকে, আমেরিকার একটা প্রতিষ্ঠান ভ্যাকসিন আবিষ্কার করেছে। তো এই ভ্যাকসিনটা আসলে এখনো কিছু কিছু জায়গায় ট্রায়াল পর্যায়ে রয়েছে যে এটা আসলে কিরকম কাজ করে বা কি এরকম কিছু ব্যাপার রয়েছে, এটা আপনার হয়তো লিটারেচার পড়লে জানতেও পারবেন যে এগুলোর কিছু কন্ট্রোভার্সিও রয়েছে। তবে চেষ্টা করছে, বিজ্ঞানীরা চেষ্টা করছে যে একটা কার্যকরী ভ্যাকসিন আবিষ্কার করার জন্য। আপনি হয়তো জানেন কয়েকটা ভ্যাকসিনের নাম ইতিমধ্যে আসছে বিভিন্ন পত্রিকায়, তো এগুলো আবার দেওয়ার আগে তো আবার পারমিশন নেওয়া লাগে। পারমিশন নেওয়ার আগে এগুলোর টেস্টের বিষয় রয়েছে, কতটুকু কার্যকরী, অনেক কন্ট্রোভার্সি রয়েছে যে এটা কি সবাই দিতে পারবে কিনা, বা শুধুমাত্র ডেঙ্গু যাদের হয়েছে তারা নিতে পারে, শুধু কি তারাই কি নিতে পারবে কিনা, বা একজন রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয় না তাদের নিলে তাদের বডিতে এটা কি রকম পরিস্থিতি হবে, এগুলো নিয়ে কিছুটা এখনো আপনার এই কাজ রিসার্চের পর্যায়ে রয়েছে কিছু বিষয়।
আচ্ছা, আপনি যে বললেন যে মানে বিভিন্ন মশার ভিতরে ডেঙ্গু হয় যে মশায় কামড়ালে, এডিস মশা অনেকটা গৃহপালিত মানে ঘরে তৈরি হয় ডোমেস্টিক, এবং এটা নাকি স্বচ্ছ পানির থেকেই হয়। হ্যাঁ, তো এটা যদি বাইরে থেকে কোনো ডিম না আসে, এমনি ঘরের ভিতরে কি ক্রিয়েট হতে পারে কোনো মানে ন্যাচারাল ভাবে?
এখন বিষয় হচ্ছে যেহেতু এডিস মশাটাকে আমরা বলে থাকি কিংবা লিটারেচারও বলে থাকে যে এটা মোটামুটি আপনার একটি ঘরের মধ্যে যদি জমা পানি থাকে, যেটাকে বলা হয় স্ট্যান্ডিং ওয়াটার, যদি জমানো পানি থাকে, এবং আমি আপনাকে একটু গুরুত্ব দিয়ে বলতে চাই যে এই জমা পানিটার মিনিমাম সময় থাকবে এক সপ্তাহেরও বেশি, এক সপ্তাহের কম যদি কোনো পানি জমা থাকে সেখানে এডিস জন্মাবে না।
আচ্ছা,
কারণ হচ্ছে এডিস জন্মানোর জন্য এডিস ডিম পাড়া থেকে তার লার্ভা থেকে পিউপা হয়ে অ্যাডাল্ট হতে মিনিমাম 7-10 দিন সময় লাগে, এর বেশিও লাগতে পারে, এটা স্পিসিস টু স্পিসিস ভেরি করে। তো আমি যদি স্পেসিফিক্যালি এডিস এজিপ্টাই, যেটা এডিসের মধ্যে দুইটা রয়েছে, একটা হচ্ছে এজিপ্টাই যেটা মূলত ডেঙ্গু ছড়াচ্ছে, এবং আরেকটা রয়েছে অ্যালবোভিকটাস, এডিস অ্যালবোভিকটাস যেটা গত বছর চিকুনগুনিয়া ছড়িয়েছিল আমাদের দেশে।
আচ্ছা,
তো যাই হোক, এই এডিস এজিপ্টাই যেটা আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এটা মোটামুটি 7-10 দিনের মধ্যে মতো সময় নেয়। একটা কথা আমাদের মনে রাখা দরকার যে সেটা হচ্ছে যদি কোনো পানির চ্যানেল থাকে, যে একটা পানি থেকে পানি চলে যাচ্ছে কোথাও ড্রেনেজ বা চ্যানেল, এটা যদি চলন্ত পানি থাকে সেখানে এডিস ডিম পারলেও সেখান থেকে বাচ্চা উৎপাদন হওয়ার সম্ভাবনা নেই। যদি স্ট্যান্ডিং ওয়াটার থাকে এবং সেটা মোর দেন 7 ডেজ মিনিমাম, তাহলে সেখান থেকে এডিস হবে। তো আমরা আমাদের বাসা বাড়িতে আপনার যেমন ফুলের টক কিংবা কোথাও, কিংবা আমরা জানি না কোথাও পানি জমে আছে বৃষ্টির পানির কারণে আমাদের বাইরে উঠোনে কিংবা গাছের কোনো ইয়েতে, ইভেন এটা গাছের আপনার গাছের মধ্যে যদি কোনো হোল থাকে কিংবা কোথাও যদি গাছের ফাঁকেও যদি পানি জমা থাকে কিংবা কোনো পাতায়ও যদি পানি জমা থাকে 7-8 দিনের জন্য কিংবা কাণ্ডের ফাঁকে, তাহলে কিন্তু এডিস ডিম পারে এবং সেখান থেকে এই মশাটা উৎপাদন হয়।
এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি যেটি বললেন যে একটু ফুলের টব বা গাছের পাতা, কারণ বাংলাদেশে এখন বিশেষ করে শহরাঞ্চলে ছাদ কৃষি একটা বৈপ্লবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকটা ছাদেই মোটামুটি বাগান হচ্ছে এবং টবের ভিতরে হচ্ছে, ওখান থেকে বোধ হয় বড় একটা এডিসের সোর্স হয়।
হ্যাঁ সেটা হতে পারে, সেটা হতে পারে, যেহেতু আপনার শুধু তাই না, অনেকে আপনার এই রান্নাঘরে হয়তো এই কিংবা কেউ যদি ঘরে কোনো টব রাখে কিংবা এখান থেকে আসলে জমা পানিটা থাকলে যেটা হয় আর কি, তবে সেটার বয়স 7 দিনের বেশি হতে হবে। মনে করেন কেউ যদি সচেতন হয় পানিটা এসে ফেলে দেয় আবার পানি দেয় তাহলে কিন্তু এর জন্ম হবে না। আমাদের কিছু কনফিউশন রয়েছে যে পানি রাখলেই হবে কিনা।
আচ্ছা
বাংলাদেশ,
হ্যাঁ হ্যাঁ বলুন। আমি শেষ প্রশ্ন যেটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে আপনি বললেন যে মানে এটা প্রতিরোধের জন্য যথেষ্ট পরিমাণে ব্যবস্থা নিতে হবে, ওষুধ ছেটাতে হবে, কিন্তু এই ওষুধ দেওয়া ছাড়া এডিস মশা নিধনের কোনো কোনো প্রাকৃতিক পদ্ধতি আছে কিনা, প্রাকৃতিকভাবে কি এটা সম্ভব প্রতিরোধ করা?
আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আসলে একটা বড় বিষয়। সেটা হচ্ছে যে প্রাকৃতিক বলতে আমরা যেটাকে বুঝে থাকি সেটা হচ্ছে আপনার ন্যাচারাল কন্ট্রোল, কি বায়োলজিক্যাল কন্ট্রোল।
জি,
এখন আপনি যে প্রাকৃতিক শব্দটা বলছেন, প্রাকৃতিক বলতে বোঝা যায় হচ্ছে ন্যাচারাল কন্ট্রোল। তো আমি আপনাকে বলি সেটা হচ্ছে ন্যাচারালি, ন্যাচারাল দুটা দু শব্দ, ন্যাচারাল এবং বায়োলজিক্যাল। তো ন্যাচারালি আসলে বিশেষ করে ফিমেল মসকিউটা, মসকিউটো এডিসের ফিমেল মসকিউটোটা এমন ভাবেই নেচার মানে সৃষ্টিকর্তা এটাকে তৈরি করেছে যে এটার নিজের ডিম উৎপাদনের জন্য এটার মানুষ কিংবা অন্য কোনো প্রাণীর রক্ত খাওয়া লাগবে।
আচ্ছা,
এটা এরকম ভাবেই ন্যাচারালি তৈরি যে এটা আপনার বাঁচতে গেলে তাকে যদি বংশ বিস্তার করতে হয় তাহলে তাকে মানুষের রক্ত কিংবা অন্য কোন প্রাণীর রক্ত তাকে খেতেই হবে, রক্ত ছাড়া তার ডিম উৎপাদন হবে না, ফার্টাইল ডিম। সুতরাং ন্যাচারালি কিন্তু এইভাবে এটা তৈরি হয়ে গেছে। তো এখন ন্যাচারালি আরো কিছু বিষয় রয়েছে যেটাকে কাজে লাগিয়ে আমরা কিছু বায়োলজিক্যাল কন্ট্রোল, আমরা বিজ্ঞানীরা, আমাদের কিছু কিছু দেশের বিজ্ঞানীরা অত্যন্ত সফল হয়েছে। তো আমি আপনাকে তার আলোকে কয়েকটা বিষয় বলতে পারি। সেটা হচ্ছে যে খোদ আমেরিকাতেই, আপনার আমেরিকাতেই আসলে আমরা যে যত কথাই বলি আমরা একটু ইনসেক্টিসাইডের উপরে বেশি জোর দেয় সব জায়গায়। তবে আপনার দুইটা জিনিস, একটা হচ্ছে আমি একটা পয়েন্ট বলি সেটা হলো এটা হচ্ছে ওলবাকিয়া, ওলবাকিয়া নামক একটা ব্যাকটেরিয়া রয়েছে। এই ব্যাকটেরিয়াটা এখন ব্যাপক জনপ্রিয়, এটা হচ্ছে একটা ন্যাচারাল অকারিং ব্যাকটেরিয়া, এটা একটা প্রাকৃতিক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা যেটা করে, এই ওলবাকিয়া ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা আমি যদি রিলিজ করে দিতে পারি আর্টিফিশিয়ালি, এটা আমি আপনাকে ডিটেলস বলছি এটার বিষয়ে, তাহলে মশাকে অনেক পরিমাণে কন্ট্রোল করা যায়। এটা হচ্ছে একটা ন্যাচারাল অকারিং ব্যাকটেরিয়া, এটা মশার ডিম উৎপাদনে বাধাগ্রস্ত করে, ডিম উৎপাদনে বাধাগ্রস্ত করে এবং ডিমের ফার্টিলিটিও কমায় দেয়। মানে এটা যে ডিমটা যে ফুটে বাচ্চা বের হবে এটার ফার্টিলিটি কমায় দেয় এবং ডিম যে হবে উৎপাদন হবে এটাকে বলা হয় ফেকান্ডিটি, একটা মশার ডিম পাড়ার যে ক্ষমতা এটাকেও সে কমায় দেয়। তো দুইটা জায়গায় সে এফেক্ট করে, এই জন্য এই এই আপনার ওলবাকিয়া পদ্ধতিটা এখন বর্তমানে সবচেয়ে বেশি পপুলার এবং সাকসেসফুল একটি বায়োলজিক্যাল কন্ট্রোল সিস্টেম অন দ্য বেসিস অফ নেচার, এটা হচ্ছে এক। এবং নাম্বার টু একটা আছে, সেটা হচ্ছে স্টেরাইল মেল টেকনিক, যেটাকে আমরা SIT বলি। স্টেরাইল মেল টেকনিক হচ্ছে যে আমরা বন্দা মেল মসকিউটো তৈরি করবো আর্টিফিশিয়ালি একটা রেডিয়েশনের মাধ্যমে,
যাতে ডিম না দিতে পারে।
হ্যাঁ, তার সাথে মেটিং হবে এবং সে ডিম উৎপাদন করতে পারবে না, ডিম উৎপাদন করতে পারবে না, মেটিং হবে ঠিকই, ডিম উৎপাদন করতে পারবে না, ফার্টাইল ডিম। তো এই হচ্ছে আপনারই। তাছাড়াও আরো কিছু পদ্ধতি রয়েছে, খোদ আমেরিকাতে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, যে এখানে আমেরিকাতে একটা মাছ হচ্ছে খুবই পপুলার, সেটা হচ্ছে আপনার গ্যাম্বুসিয়া।
হ্যাঁ, বাংলাদেশে একবার গাপ্পি মাছ ছেড়েছিল মশা নিধনের জন্য।
হ্যাঁ হ্যাঁ, ওটা কাজ হয়নি আসলে। মাছের এই বিষয়টা, মাছ দিয়ে কিভাবে আমরা কন্ট্রোল করবো, ওইটা বাংলাদেশের যারা এটা এনেছিল তারা জানেই না। এটা হচ্ছে একটা অন্য সিস্টেমে, মাছ তো আমি ছাড়তে পারি না সব জায়গায়। মাছ হলো আমরা বিউটিফিকেশনের জন্য, যদি আপনার বাসায় একটা ছোট একটা ছোট আপনার ই থাকে, ঝর্ণার মতো থাকে একটা জায়গায়, যদি একটা একুয়ারিয়াম থাকে আপনার একটা বাহিরের যদি একটা ছোট্ট একুয়ারিয়াম থাকে বা কোনো অফিসের পাশে যদি একটা ছোট লেক থাকে কিংবা একটা আর্টিফিশিয়াল ছোট পন্ড থাকে, সেই সমস্ত জায়গায় আমরা এই মাছ ছাড়তে পারি। এই মাছ তো আমি কমার্শিয়ালি ড্রেনে ছাড়তে পারবো না বা এটা হবেও না, এবং এটা আমি ইয়েতে করতে পারবো না, এটা আমি লেক কিংবা যেটা আমার কন্ট্রোলের মধ্যে রয়েছে সেগুলোতে আমি এটা করতে পারি।
এই মাছটার নাম কি?
এই মাছটার নাম হচ্ছে, যেটা আপনার বাংলাদেশে যেটা ছেড়েছিল সেটার নাম ছিল গাপ্পি। তো আমার আমাদের দেশে যেটা আছে, এই মাছটা আমার এই ল্যাবেই আছে, আমি আপনাকে যদি ভিডিও কল করতে পারতাম দেখাইতে পারতাম। তো এই মাছ হচ্ছে গ্যাম্বুসিয়া।
আচ্ছা, মানে মশার ডিম খায় বা মশা খেয়ে ফেলে?
মশার লার্ভা
খেয়ে ফেলে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে ধরেন এই ডেঙ্গু এডিস মশা তো সারা জীবনের জন্য হবে না, এই সিজনে হলো, পরের সিজন পর্যন্ত থাকবে না, তো এই চলে যাওয়ার জন্য কি বৃষ্টি বাদলা ঝড় কিংবা অতি খরা এইসব কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে?
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বৃষ্টিটা তো অবশ্যই একটা কার্যকরী ভূমিকা রাখে, কারণ হচ্ছে এডিস মশাটাই হচ্ছে বৃষ্টি নির্ভর এবং পানি নির্ভর। তো আপনি দেখবেন যে সাধারণত শীতকালটাকে বলা হয় মশার ওভার উইন্টার কাল। ওভার উইন্টার মানে হচ্ছে শীতকালে মশা কিন্তু এরকম বংশ বিস্তার করতে পারবে না, কারণ হচ্ছে শীতে সে ই অবস্থায় থাকে, সে শীতে কোনো অ্যাক্টিভিটি শো করবে না এবং শীতকালটা তার জন্য সহনীয় নয়। এই কারণে শীতটা তার যে এগুলো আছে মানে ডিমগুলো, ডিমগুলো যেহেতু আপনার 6 মাস থেকে 1 বছর থাকতে পারে, অ্যাক্টিভ থাকতে পারে এবং এর চেয়ে বেশিও অ্যাক্টিভ থাকতে পারে, বলা হচ্ছে 1 বছরেরও বেশি, 2 বছর 5 বছর এরকম বলা হয়। তো এই কারণে শীতকালটাতে সে অ্যাক্টিভ থাকে না, শীতকালে সে ডিম অবস্থায় থাকে, ওই ডিমগুলো ওই অবস্থায় থাকে অ্যাক্টিভ অবস্থায়। এবং যখন ডিমগুলো পানি পায় আপনার, আমি আপনাকে একটা একটা ইম্পর্টেন্ট বিষয় বলি, সেটা হচ্ছে যে এডিসের যে ডিম, এডিস মসকিউটোর ডিম, আপনি যদি, আমি যদি আপনাকে এডিস মসকিউটোর ডিম দেই, এই ডিমটার সাথে যদি আপনি পানি মিশায়া একটু বা আপনার মনে করেন 10 ml বা 20 ml পানি মিশিয়ে যদি আপনি 2 মিনিট হাত দিয়ে এরকম করে একটু শেকিং করেন, তাহলে সাথে সাথে ওখান থেকে বাচ্চা বেরোবে। মানে এটা কিন্তু খুবই অ্যালার্মিং বিষয় এবং এটা আমরা ল্যাবে এই কাজই করে থাকি, আমরা যখন ফুটাই বাচ্চা এই এই ডিমটা দিয়ে একটু পানি দিয়ে 2 মিনিট মনে করেন 2 মিনিটের মতো আপনি একটু শেকিং করবেন, সাথে সাথে বাচ্চাটা বেরিয়ে আসবে। তার মানে আপনি দেখেন এডিসের ডিম ফুটার জন্য পানি হচ্ছে অপরিহার্য,
মানে একদম ম্যাজিকের মতো কাজ করবে আর কি,
একদম ম্যাজিক। এটা একটা ম্যাজিক, আমি যদি আপনাকে এটা দেখাতে পারতাম, এটা জাস্ট লাইক ম্যাজিক যে এটা 2 মিনিটের মধ্যে এখান থেকে বাচ্চা ফুটে বের হয়ে যায়, একদম সুপার টাইনি বাচ্চা। এটা আপনার পানি যদি একটু অস্বচ্ছ থাকে তাহলে দেখা যাবে না। আমি যেটা মেসেজটা দিতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার এই আপনি বলছিলেন যে আসলে একটা করণীয় সম্পর্কে বা আমরা কি করতে পারি,
জি
এটা হলো যে আমাদের এই বছর তো যা হওয়ার হয়ে গেছে, এখন একটা পর্যায়ে চলে গেছে ডিজিজটা, তো আমরা সামনের বছরের জন্য কি করতে পারি? হ্যাঁ, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ হচ্ছে কি আপনার যেহেতু ওয়ার্ল্ডে একটা ক্লাইমেটিক চেঞ্জিং এর একটা অ্যালার্মিং বিষয় চলছে, আজকে এডিস হয়তো আপনার আমাদের রোগ ছড়াচ্ছে ডেঙ্গু, কালকে চিকুনগুনিয়া, গতবার চিকুনগুনিয়া আসছে, সামনে যে অন্য কোনো মশায়
কি
অন্য কোনো মশা যে কোনো রোগ ছড়াবে না তা আমরা বলতে পারছি না। সুতরাং আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমাদের মশার বাংলাদেশের যে পদ্ধতিটা বর্তমানে কন্ট্রোলে, আমি যেটা শুনছেন আপনি,
জি 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 বলুন, রেকর্ড হচ্ছে,
আমি যেটা আপনার বলতে যাচ্ছি গুরুত্ব দিয়ে, খুব গুরুত্ব দিয়ে, এবং যেটা আমি যেই মেসেজটা আমি দিতে চাওয়ার জন্যই আপনাদেরকে নক করা, সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমান যে মসকিউটো কন্ট্রোল সিস্টেম চলছে সেটাকে আমাদের অবশ্যই অবশ্যই এটা চেঞ্জ করতে হবে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে এসে একটু আলাদা করে, যদি আমরা আলাদা করে এই সেক্টরটাকে আলাদা করতে পারি তো সেটা ওয়েল এন্ড গুড, আর যদি সেটা না পারি সিটি কর্পোরেশনের অধীনেই এটাকে বিশেষ গুরুত্ব দিয়ে আপনার আধুনিকীকরণ করাটা হচ্ছে এখন মানে খুবই জরুরি। কারণ হচ্ছে এবং এখানে আপনার আপনার এক্সপার্ট দু একজন বা একটা এক্সপার্ট টিম দিয়ে কিছু সায়েন্টিস্টের অধীনে অবশ্যই এটাকে আলাদা করে, কারণ মশা মশা যেহেতু একটা লিভিং এন্টিটি এটার কন্ট্রোলটা কিন্তু অবশ্যই বিজ্ঞানসম্মত হতে হবে, এবং এই বিজ্ঞানসম্মত ওর জন্য বিজ্ঞানী মনে কিছু লোক লাগবে, এবং যারা এই গবেষণাটা হবে আপনার রিসার্চ বেস, কারণ হচ্ছে রিসার্চ বেস। আমি এই জন্য বললাম যে একটা গবেষণা একটা মসকিউটো কন্ট্রোল করার জন্য আমার যে জিনিসটা সবার আগে জানা প্রয়োজন সেটা হচ্ছে যে আমার একটা ম্যাপিং করা, যেটাকে বলা হয় ভেক্টর ম্যাপিং, আমার ঢাকাতে কিংবা অন্য কোনো সারা বাংলাদেশে বিশেষ করে সিটিগুলোতে কোথায় কোথায় মশা রয়েছে এটা আমাকে একটা ভেক্টর ম্যাপিং করতে হবে, ব্রিডিং সাইটগুলো কোথায় আমাকে এটা আগে জানতে হবে, আমি যদি জায়গায় না জানি আমি স্প্রে করবো কোথায়, আমি ওষুধ দিবো কোথায়, আমি তো আন্দাজে ওষুধ দিলে হবে না, এই প্রত্যেকটা কোন এলাকায় কোন ধরনের মশা রয়েছে এগুলো আমার প্রথমত আমি করবো ম্যাপিং, তারপর আমি করবো ট্র্যাপিং, ট্র্যাপিং করে আমি কোন জায়গায় কোন মশা রয়েছে এগুলো আমি জানবো সাপ্তাহিক বেসিস বা ডে বেসিস কিংবা মান্থ বেসিস আমি জানবো, সারা বছরই আমি জানবো কোন জায়গায় কোন ধরনের মশার উৎপাত রয়েছে, এবং ওই অনুপাতে আমি আমার যে ইনসেক্টিসাইড বলেন কিংবা লার্ভিসাইড যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আগেই বলেছি এগুলো আমি প্রয়োগ করব। তো এই জায়গাগুলো যদি আমি আলাদা করে চিন্তা না করি, আমি যদি শুধু স্প্রে ম্যান দিয়ে স্প্রে করি আমার যদি পেছনে কোনো ডেটা না থাকে যে যে ডেটার উপর বেস করে আমি স্প্রে করবো, যে ডেটার উপর বেস করে আমি তাদের ব্রিডিং সাইট গুলো নষ্ট করবো, এই জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া উচিত।
তার মানে হচ্ছে একেবারে মানে দক্ষ, শিক্ষিত এবং অভিজ্ঞ লোক দিয়ে কাজ করাতে হবে।
হ্যাঁ এখানে, হ্যাঁ অবশ্যই,
আশা করি আপনার এই পরামর্শ কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।